الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا إياك
হজরত মসিহ মোদের প্রতি হজরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর যে ভালোবাসা এবং প্রেমের সম্পর্ক ছিল তা প্রত্যেক সেই আহমদী জানে যে তার সম্পর্কে কিছুটা পড়েছে বা শুনেছে। হজরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি শুধু খোদার সন্তুষ্টির জন্য ভালোবাসার সম্পর্ক এবং ভ্রাতৃত্বের বন্ধনের প্রকৃত দৃষ্টান্ত যদি দেয়া যায় তাহলে তা হজরত খলিফাতুল মসিহ আউয়াল হাকিম নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টান্ত। আনুগত্যের অঙ্গীকার করার পর এর পরমোন্নত আদর্শ দেখিয়ে সে আদর্শে প্রতিষ্ঠিত থাকার দৃষ্টান্ত যদি দেয়া যায় তাহলে তা হজরত মৌলানা নুরউদ্দিন বয়াতের সমাজে যে দায়িত্ব মানুষের উপর বর্তায় তা তিনি জাগতিক সকল আত্মীয়তার বন্ধনের চেয়ে বেশি হজরত মসিহ মওউদের সাথে যদি কেউ সম্পর্ক বন্ধন স্থাপন করে থাকে তাহলে তার সবচেয়ে মহান দৃষ্টান্ত হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর সেবক সুলভ অবস্থার অনন্য দৃষ্টান্ত এবং অতুলনীয় দৃষ্টান্ত যদি কেউ স্থাপন করে থাকে তা হযরত খলিফাতুল হাকিমুল উম্মত মৌলানা নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু প্রতিষ্ঠা করেছেন। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে বিনয়ের ক্ষেত্রে যদি কাউকে পরম মার্গে যদি কেউ পরম মার্গে আমাদের চোখে পড়ে তাহলে জামাতে আহমদিয়ার ইতিহাসে সেই উন্নত দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছেন হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু। এছাড়া যুগ ইমাম হযরত আকদাস মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের পক্ষ থেকে সেই সম্মান তিনি লাভ করেছেন যা অন্য কেউ লাভ করতে পারেনি। তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন যে কত সুন্দর হতো, ভালো হতো যদি উম্মতের প্রত্যেক ব্যক্তি নুরউদ্দিন হয়ে যেত, এক অসাধারণ সাধুবাদ, অসাধারণ সম্মান যা যুগ ইমাম তার মান্যকারীদের জন্য সবকিছুর মাপকাঠি হযরত মৌলানা নুরউদ্দিনের মানকে নির্ধারণ করেছেন যে সবাই যদি নুরউদ্দিন হয়ে যায় তাহলে এক বিপ্লব আসতে পারে। হযরত মসিহ মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাকিম মৌলানা নুরউদ্দিন খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর কতক ঘটনা বর্ণনা করেছেন। এসব ঘটনাবলী পাঠ করে মনিব, ভৃত্য, পথ প্রদর্শক ও ভক্তের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভালোবাসার দৃষ্টান্ত সামনে আসে, বিনয়ের দৃষ্টান্ত দেখা যায়, নিষ্ঠা ও বিশ্বস্ততার দৃষ্টান্ত চোখে পড়ে। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর ত্যাগের মান এবং আনুগত্যের মহান দৃষ্টান্তের কথা উল্লেখ করতে গিয়ে এক জায়গায় হযরত মসিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার তিনি যখন কাদিয়ান আসেন হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে আপনার সম্পর্কে আমার প্রতি এলহাম হয়েছে যে যদি আপনি আপনার স্বদেশে ফিরে যান তাহলে আপনার সম্মান হারিয়ে যাবে। এরপর তিনি স্বদেশে যাওয়ার নামটি পর্যন্ত উচ্চারণ করেন। তখন তিনি তার গ্রাম ভেরাতে এক জাঁকজমকপূর্ণ কোটি বানাচ্ছিলেন। হযরত মসিহ মওউদ বলেন আমি যখন সেখানে গিয়েছি আমিও সেই ঘর দেখেছি। তাকে তিনি একটা অনেক জাঁকজমকপূর্ণ হল বানাচ্ছিলেন বসে দরস দেয়া এবং চিকিৎসা করার উদ্দেশ্যে বানিয়েছেন। হযরত মসিহ মওউদ বলেন যে বর্তমান যুগের নিদেখি অর্থাৎ যখন এটি বর্ণনা করছেন খলিফা সানি সেই ঘর অনেকটা উন্নত মানের ছিল না, কিন্তু যে যুগে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু ত্যাগ স্বীকার করেছেন তখন জামাতের কাছে খুব বেশি সম্পদ ছিল না, কিন্তু তখন এমন ঘর নির্মাণ করা সবার জন্য সম্ভব ছিল না। কিন্তু হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ শোনার পর তিনি ফিরে গিয়ে ঘরকে দেখেন উনি। কোন কোন বন্ধু বলেছিল যে একবার গিয়ে দেখে আসুন এই ঘর, কিন্তু তিনি বলেন আমি সে ঘর আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি, তাই এখন এটি আর দেখার প্রয়োজন কি। এরপর হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহু আরো একটি ঘটনা বর্ণনা করেন, যখন আঞ্জুমানের কিছু হর্তাকর্তা নিজেদেরকে একমাত্র জ্ঞানী ভাবা আরম্ভ করে আর জাগতিকতা তাদের উপর ছেয়ে যায়, অনেক বিষয়াদি আঞ্জুমানে পেশ হতেই প্রায় সময় খলিফাতুল মসীহ আউয়াল এবং হযরত মসীহ মওউদের মতামত সামঞ্জস্যপূর্ণ হতো, আর অন্যান্য বড় নেতৃস্থানীয় হত্যাকর্তার মতামত ভিন্ন হতো। যাই হোক, এমনই এক উপলক্ষে আঞ্জুমানে একটা প্রশ্ন উত্থাপিত হয় তালিমুল ইসলাম হাই স্কুল সংক্রান্ত। হযরত মসীহ মওউদ এটি বন্ধ করার বিরোধী ছিলেন। হযরত খলিফাতুল মসীহ আউয়ালের মতামত এটি ছিল যে এটিকে বন্ধ করা সমীচীন হবে না। এই ঘটনা নিয়ে চরম বিতর্ক চলছিল এবং অবশেষে বিষয়ে মসীহ মওউদের দরবারে পেশ হওয়ার ছিল। এর এই ঘটনা উল্লেখ করতে গিয়ে মসীহ মওউদ বলেন যে হযরত মসীহ ইসলামের জীবদ্দশায় কেউ কেউ এই স্কুলকে ভেঙে শুধু আরবির একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত রাখার পক্ষে ছিল, কারণ দুটো স্কুল চালানোর বোঝা বহন করা জামাতের জন্য সম্ভব ছিল না, আর এর পক্ষের দল এত শক্তিশালী ছিল। তিনি বলেন, মুসলিমত বলেন, আমি মনে করি শুধু দেড় ব্যক্তি স্কুলের পক্ষে অবশিষ্ট থাকে, একজন ছিলেন হযরত খলিফাতুল মসীহ আউয়াল আর তিনি বলেন অর্ধেক আমি। এর কারণ হল তখন আমি এক বালক ছিলাম, কিন্তু আমি মনে করি তখন স্কুল সম্পর্কে যেই আবেগ এবং উচ্ছ্বাস আমার ভিতর ছিল যা উন্মাদনার সীমায় পৌঁছে গিয়েছিল। হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু যেহেতু শ্রদ্ধাবোধের কারণে হযরত মসীহ মওউদের সামনে কথা বলতে পারতেন না, তাই তিনি আমাকে তার মাধ্যম এবং অস্ত্র বানিয়ে রেখেছিলেন। তিনি আমাকে তার মতামত জানিয়ে দিতেন, আমি হযরত মসীহ মওউদ ইসলামকে পৌঁছাতাম। অবশেষে আল্লাহ তাআলা আমাদেরকে সাফল্য দান করেন, যদিও কোন কোন তোরাপরায়ণ বন্ধুরা
প্রায় আমাদের উপর কুফরি ফতোয়া আরোপ করেছিল যে স্কুল বন্ধ করে যেন তোমরা কুফরি কষ্টা বলে যারা দুনিয়ার কীট। খলিফা আউয়াল এবং মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলে যে এরা দুনিয়ার কীট, এরা ইংরেজি শিক্ষার সমর্থক। তা সত্ত্বেও হযরত মসীহ ইসলাম সিদ্ধান্ত করেছেন আমাদের পক্ষে। স্কুলের এই ঘটনার ফলশ্রুতিতে অর্থাৎ স্কুল চলমান রাখা বা বন্ধ করে দেওয়া সংক্রান্ত কথা তো নিজের জায়গায়, কিন্তু হযরত মসীহ মওউদের সামনে খলিফাতুল মসীহ আউয়ালের কথা বলার সময় যে ভদ্রতা এবং শিষ্টাচার কেমন ছিল তাও জানা যায়। হয়তো তিনি এটিও ভেবে থাকবেন যে বিষয় উপস্থাপনের সময় কোথাও এমন কথা না মুখ থেকে বেরিয়ে যায় যা হযরত মসীহ মওউদের সম্মান পরিপন্থী হতে পারে। হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর অন্তর্দৃষ্টির কথা বলতে গিয়ে তার ঈমানের কথা উল্লেখ করতে গিয়ে অর্থাৎ জাতি কিভাবে গঠিত হয় তা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে ব্যক্তির মাধ্যমে জাতি গঠিত হয় আর জাতির মাধ্যমে ব্যক্তি উন্নতি করে। উন্নত চিন্তাধারার মানুষ, বুদ্ধিমান এবং পুণ্যবান মানুষ জাতির অনেক বেশি উপকার করে থাকে। মহান এবং উন্নত উদ্দেশ্যাবলী পুণ্যবান মানুষের হাতে যখন আসে তখন তা অনেক উপকারী বা কল্যাণকর প্রমাণিত হয়। এরপর বলেন যে হযরত মাসুদ ইসলাম যে জামাত প্রতিষ্ঠা করেছেন তার সাথেও আল্লাহ তাআলা একই ব্যবহার করেছেন। তার দাবির প্রারম্ভেই কিছু এমন ব্যক্তি তিনি আল্লাহ ইসলামের উপর ঈমান আনেন যারা ব্যক্তিগত যোগ্যতা এবং দক্ষতার ক্ষেত্রে সর্বোত্তম সেবা প্রদানকারী ছিলেন। আর এই কাজে তাঁর সাহায্যকারী ও সহায়ক ছিলেন যে দায়িত্ব খোদা তার উপর ন্যস্ত করেছেন। তাদের মাঝে একজন ছিলেন হযরত খলিফাতুল মসীহ আউয়াল। হযরত মুসলিমত বলেন যে আমরা দেখি যে সত্যিকার অর্থে তারা সর্বোত্তম সাহায্যকারী ও সহায়ক প্রমাণিত হয়েছেন। হযরত মাসুদ ইসলামের নবুয়তের দাবি করার পূর্বেই হযরত খলিফা আউয়াল মৌলভী নুরউদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহুর মনোযোগ যে হযরত মসীহ মওউদের প্রতি নিবদ্ধ হয়, আর তিনি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের পুস্তক পুস্তিকা পাঠ করা আরম্ভ করেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যখন মসীহ বা ঈসা হওয়ার দাবি করেন তখন নবুয়ত সংক্রান্ত কিছু বিষয়াদি তাঁর প্রারম্ভিক পুস্তিকা ফাতে ইসলাম এবং তহজিহে মরামে বর্ণনা করেন। এক ব্যক্তি যে হযরত মসীহ মওউদের প্রতি কুধারণা রাখত কোনোভাবে এই দুটো পুস্তিকার পাণ্ডুলিপি তার দৃষ্টিগোচর হয়, সে ব্যক্তি এরপর জম্মু যায় এবং বলে যে আজকে আমি মৌলভী নুরউদ্দিনকে মির্জা সাহেবের হাত থেকে সরিয়ে নেব বা তার কবল থেকে মুক্ত করব। তখন হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু মসীহ মওউদের হাতে বয়াত করে নিয়েছিলেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা হওয়ার দাবি করেছেন ফাতে ইসলাম এবং তাওজিহে মরামের প্রচারের যুগে, যা বয়াতের ঘটনার প্রায় ২ বছর পর হয়েছে। এই দুটো পুস্তিকায় হযরত মসীহ মওউদ ইসলাম নবুয়ত যে অব্যাহত আছে তার কথা বিশদভাবে উল্লেখ করেন। সে ব্যক্তি তার পুস্তিকায় নবুয়ত জারি বা অব্যাহত থাকার সংক্রান্ত বিষয় যখন পাঠ করল সে বলল যে এখন তো অবশ্যই মৌলভী নুরউদ্দিন মির্জা সাহেবকে পরিত্যাগ করবেন, কেননা মৌলভী নুরউদ্দিন রসুল করিম সাল্লাল্লাহু ইসলামকে গভীরভাবে ভালোবাসেন। তিনি যখন শুনবেন যে মির্জা সাহেব বলেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু ইসলামের পরও নবী আসতে পারে, তখন তিনি আর মির্জা সাহেবের মুরিদ বা ভক্ত থাকবেন না। এই ব্যক্তি নিজের সাথে কিছু লোক জড়ো করে আর হেলিয়া দুলিয়া মটকার চালে ধীরে ধীরে তার কাছে পৌঁছে। তার কাছে পৌঁছার পৌঁছে সে ব্যক্তি হযরত মৌলভী সাহেবকে বলে যে আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। তিনি বলেন বলুন কি জিজ্ঞেস করতে চান। সে ব্যক্তি বলে যদি কোনো ব্যক্তি বলে যে আমি এই যুগের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছি আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর উম্মতে মুহাম্মদিয়ায় নবুওয়াতের ধারা অব্যাহত আছে, আপনি এমন ব্যক্তি সম্পর্কে কি বলবেন? এই ব্যক্তি ভেবেছিল যে আমি এক মৌলভীর কাছে যাচ্ছি, কিন্তু সে জানত না যে আমি এক মৌলভীর কাছে নয় বরং এমন এক ব্যক্তির কাছে যাচ্ছি যার দ্বারা খোদা তাআলা নিজ জামাতের কাজ নিতে চান। হযরত খলিফাতুল মসীহ আউয়াল বলেন এই প্রশ্নের উত্তর তো দাবিকারকের নিজের অবস্থার উপর নির্ভর করে যে সে এই দাবির যোগ্যতা রাখে কিনা। যদি এই দাবিকারক সৎ না হয় তাহলে আমরা তাকে মিথ্যাবাদী বলবো। যদি দাবিকারক কোন সৎ মানুষ হয়ে থাকে তাহলে আমি নিশ্চিত হব যে এটি আমারই ভ্রান্তি, সত্যিকার অর্থে নবী আসতে পারেন। হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলতেন যে সে ব্যক্তি আমার এই উত্তর শোনার পর সে তার সাঙ্গপাঙ্গকে বলে যে চলো, এই ব্যক্তি একেবারেই নষ্ট হয়ে গেছে, এখন তার সাথে কথা বলে কোনো লাভ নেই। তিনি বলতেন এরপর আমি তাকে বললাম যে ব্যাপার কি আমাকে একটু বলো। সে বলল যে আপনাদের মির্জা সাহেব এই দাবি করেছেন যে আমার প্রতি আল্লাহ তাআলার এলহাম নাজেল হয় আর আমি এক নবী সদৃশ। হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু তার এই কথা শুনে বলেন যে নিঃসন্দেহে মির্জা সাহেব যা কিছু লিখেছেন তা সত্য, আর আমি সে কথায় দৃঢ় বিশ্বাস রাখি। একটি ঘটনা যা সরাসরি খলিফা ওয়ালের সাথে সম্পর্ক রাখে না, কিন্তু রাখেও তার বোনের সাথে সম্পৃক্ত ঘটনা। হযরত খলিফাত আল-মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু এক পীর সাহেবকে প্রশ্ন করার বিষয়ে তাকে দিক নির্দেশনা দিয়েছিলেন। তার বোন আহমদিয়াত গ্রহণ করেছিলেন। তিনি কোন পীরের ভক্ত ছিলেন, মুরিদ ছিলেন। পীর তাকে বয়াতের পর বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আজকালকার পীরদেরও অবস্থায় কি এটি বর্ণনা করতে গিয়ে হযরত মুসলিমত বলেন, যাদব খলিফাত আল-মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর বোন এক পীরের মুরিদ ছিলেন। তিনি কাদিয়ান আসেন, হযরত মুসীহ মদের হাতে বয়াত করেন। ফিরে যাওয়ার পর তার পীর সাহেব বলেন, যে তোর কি হলো যে তুই মির্জা সাহেবের হাতে বয়াত করে এসেছিস? মনে হয় নুরুদ্দিন তোমাকে জাদু করেছে। তিনি আসার পর খলিফা আউয়ালের কাছে কথা উল্লেখ করেন। হযরত খলিফা আল-মসীহ আউয়াল বলেন যে পুনরায় পীর সাহেবের সাথে সাক্ষাতের সুযোগ হলে বলো যে আপনার কর্মের জন্য আপনি দায়ী হবেন, আমার আমলের জন্য আমি দায়ী হব। আমি মির্জা সাহেবকে মেনেছি এই জন্য যে যদি তাকে না মানি কিয়ামত দিবসে আমাকে জুতানো হবে বা জুতো দিয়ে পিটানো হবে। আপনি বলুন আপনি সেদিন কি করবেন। তিনি ফিরে গিয়ে পীর সাহেবকে এই কথাই বলেন। পীর বলা আরম্ভ করে, এটি নুরুদ্দিনেরই দুষ্টামি মনে হয়, সেই তোমাকে এই কথা বুঝিয়ে আমার কাছে পাঠিয়েছে, কিন্তু এই বিষয়ে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন কেয়ামত আসবে সব মানুষ পোলসেরাতে সমবেত থাকবে, তখন তোমার পাপের বোঝা আমি বহন করব, তুমি নাচতে নাচতে জান্নাতে চলে যেও। তিনি বলেন, পীর সাহেব আমরা তো জান্নাতে চলে যাব, কিন্তু আপনার কি হবে? সেই পীর বলে যে ফেরেশতা যখন আমার কাছে আসবে আমি তাকে রক্তিম চোখ দেখিয়ে বলবো যে আমাদের নানা ইমাম হোসেনের শাহাদতকে যথেষ্ট ছিল না, যে আজকে কেয়ামত দিবসে আমাদেরকেও কষ্ট দেয়া হচ্ছে। একথা শুনে ফেরেশতা লজ্জিত হয়ে চলে যাবে আর আমরাও লাফিয়ে জান্নাতে প্রবেশ করব। হযরত খলিফাত আল-মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর সরলতা এবং সাধুতা আর আনুগত্যের কথা উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মদ এক জায়গায় বলেন, আমরা স্বয়ং হযরত খলিফাত আল-মসীহ আউয়ালকে দেখেছি, তিনি বৈঠকে পুরো বিনয়ে এবং মিসকিনের মতো দিনহীন ভাবে বসেছিলেন। একবার বৈঠকে মজলিসে বিয়ের কথা হচ্ছিল। হযরত মুসলিহ মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ডিপটি মামুন শরীফ সাহেব বলছেন, হযরত খলিফাত আল-মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু হাঁটু উঁচিয়ে বসেছিলেন আর অবনত মাথা ছিল হাঁটুর উপর। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে মৌলভী সাহেব, জামাত বড় হওয়ার একটি উপায় হলো বেশি সন্তান সন্ততি নেয়া, তাই আমার মনে হয় জামাতের বন্ধুরা যদি একাধিক বিয়ে করে তার মাধ্যমেও জামাতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। হযরত খলিফাত আল-মসীহ আউয়াল হাঁটু থেকে মাথা উঠিয়ে বলেন, যে হুজুর আমি তো আপনার নির্দেশ মানতে প্রস্তুত, কিন্তু এ বয়সে আমাকে কেউ মেয়ে দেওয়ার জন্য প্রস্তুত হবে না। তখন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হেসে ওঠেন। হযরত মুসলিহ মদ বলছেন, যে দেখো এই বিনয় এবং হযরত মসীহ মওউদের প্রতি শ্রদ্ধাবোধই ছিল যে কারণে এই মর্যাদা তিনি পেয়েছেন। আজকাল কেউ বিয়ের ব্যাপারে অত উৎসাহী দেখা যায়, কিন্তু এই কারণে নয়, যদি এই বৈধ কারণ থাকে তাহলে বিয়ে করা বৈধ, কিন্তু কেউ কেউ পরিবার ধ্বংস করে বিয়ে করে, তাদেরকে এটি থেকে বিরত থাকা উচিত। আর হযরত মুসলিহ ইসলাম এমন বিয়েও কঠোরভাবে বারণ করেছেন। একথা বলার পর খলিফা আউয়াল সংক্রান্ত কথা বলার পর হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তার সন্তান সন্ততিদের কেউ কেউ খেলাফত এবং জামাত সম্পর্কে ভ্রান্ত পন্থা অনুসরণ করেছে, কিন্তু আজও জামাত হযরত খলিফাতুল মসীহ আউয়ালকে সম্মান করতে বাধ্য এবং তার জন্য দোয়া করে থাকে। আর আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে এই বিনয় এবং ভালোবাসার কারণে যা মসীহ মওউদের প্রতি তার ছিল, আমাদের হৃদয়ে সেই মাহাত্ম্য তার সঞ্চার করেছেন, সৃষ্টি করেছেন। যে যদিও তার কিছু সন্তান সন্ততি ভ্রান্ত পন্থা অবলম্বন করেছে, কিন্তু তা সত্ত্বেও তাদের পিতার ভালোবাসা আমাদের হৃদয় থেকে উবে যায় না। আমরা তাকে দোয়ায় স্মরণ রাখি, আমরা বলি খোদা তাআলা তার মর্যাদা উন্নীত করুন, কেননা তিনি তখন হযরত মসীহ মওউদ ইসলামকে মেনেছেন যখন সারা পৃথিবী ছিল তার বিরোধী। সুতরাং হযরত খলিফাতুল মসীহ আউয়ালের এক বিশেষ মর্যাদা ছিল যা হলো চিরস্থায়ী। জামাতের সংখ্যা বৃদ্ধির একটি উপায় হল সন্তান সন্ততির আধিক্য। এ সম্পর্কে হযরত মুসলিম বলেন, হযরত মুসলিম সম্পর্কে বা মুসলিমদের সন্তান সন্ততি সম্পর্কে তিনি বলেন যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যখন আমাদের বিয়ের প্রস্তাব দেন, সর্বপ্রথম এই প্রশ্ন করতেন যে অমুক ব্যক্তির ঘরে সন্তান সন্ততি কয়জন, কয় ভাই এবং তাদের কত সন্তান সন্ততি রয়েছে। হযরত মুসলিম বলেন যে আমার মনে আছে যে ঘরে মিয়া বশির আহমদের বিয়ের প্রস্তাব রাখা হয়, তার সম্পর্কে হযরত মুসলিম আসলাম জিজ্ঞেস করেন যে এবং সে সন্তান সন্ততি কয়জন। যখন তিনি জানতে পারলেন যে সাত ছেলে রয়েছে, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম অন্য কোন কথা বিবেচনা করার পূর্বেই বলেন যে খুব ভালো, এখানেই বিয়ে হওয়া উচিত। তিনি বলেন আমার এবং মিয়া বশির আহমদ সাহেবের বিয়ের প্রস্তাব একসাথে রাখা হয়। আমাদের উভয়ের বিয়ের সময় হযরত মসীহ আসসালামের কথাই জিজ্ঞেস করেছেন যে খবর নেওয়া উচিত যে যেখানে বিয়ের প্রস্তাব রাখা হয়েছে এই ঘরে সন্তান সন্ততি কয়জন, কয় ছেলে কয় মেয়ে রয়েছে। যেখানে অন্যান্য কথার পাশাপাশি তিনি ওলুদানকে বেশি প্রাধান্য দিয়েছেন, অর্থাৎ সন্তান সন্ততির আধিক্যের বিষয়টি সামনে রেখে তিনি হযরত মুসলিম বলেন যে অনেকে আমার কাছ থেকে পরামর্শ চায়, আমি বলি যে দেখো যেখানে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে তার সে ঘরের সন্তান সন্ততি কয়জন। আজকের বিশ্বে পরিবার পরিকল্পনার উপর অনেক জোর দেওয়া হয়, কিন্তু যেসব দেশে এর উপর অনেক জোর দেওয়া হয়েছে তাদের মাঝে এই চেতনা এখন উত্তরোত্তর দৃঢ়তর হচ্ছে যে এটি একটি ভ্রান্ত রীতি। মানুষ প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যখন দণ্ডায়মান হয় তখন সমস্যা মাথা চাড়া দেয়। দীর্ঘদিন চীন নাগরিকদের উপর বিধিনিষেধ আরোপ করে রেখেছিল যে একাধিক সন্তান যেন না হয়, নতুবা জরিমানা করা হবে বা শাস্তি দেওয়া হবে। আর এমন ঘটনাবলীও সেখানে ঘটেছে যে মানুষ হয়তো সন্তান নষ্ট করেছে বা জন্মের পর সন্তান সন্ততিকে হত্যা করেছে, কিন্তু এখন সেই চেতনা তাদের দৃঢ়তর হচ্ছে, যার ফলে এখন সেই নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করেছে। অনুরূপ ভাবে আরো কিছু দেশে বিধিনিষেধ রয়েছে। আর এখন বলা হচ্ছে যদি বিধিনিষেধ অব্যাহত থাকে তাহলে এসব দেশে স্বল্পকাল পর জনশক্তি আর থাকবে না, কাজ করার জন্য মানুষ পাবে না। ভবিষ্যৎ প্রজন্ম এবং বর্তমান প্রজন্মের মাঝে এত বড় শূন্যতা দেখা দেবে যে সেই শূন্যতা বিদেশিদের মাধ্যমে পূর্ণ করতে হবে। তো এখন তারা নীতি পরিবর্তন করছে, তো খোদার ল বা আইনের বিরুদ্ধে যখন দণ্ডায়মান হয় আর নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করে, এখন তারা দুশ্চিন্তায় পড়েছে যে আমাদের বিভিন্ন প্রজন্মের মাঝে এত বড় শূন্যতা দেখা দেবে যে এটি পূরণ করা বড় কঠিন হবে এবং জাতি ক্ষতির সম্মুখীন হবে। যাই হোক, এটি কথা প্রসঙ্গে একটি কথা আসলো তাই বললাম। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর নিষ্ঠা, আন্তরিকতা, বিনয় এবং সরলতা সংক্রান্ত আরেকটি ঘটনা বর্ণনা করেন। তিনি বললেন যে খেদমত বা সেবার জন্য বিভিন্ন উপকরণের প্রয়োজন হয়, খাবার রান্না করা করানোর প্রয়োজন হতো। প্রথম দিকে মসজিদের কাছে যখন মেহমান আসত, সে যুগের কথা হচ্ছে, বাজার ইত্যাদি করার প্রয়োজন হতো। স্পষ্টতই এই কাজ শুধু আমাদের বংশ খানদানের জন্য করা সম্ভব হতো না, প্রায় সময় জামাতের সদস্যরা মিলেমিশে এই কাজ করত। তখন রেগুলার লঙ্গরখানা বা অতিথিশালা ছিল না, ইন্ধন বা জ্বালানি আসলে ঘরের চাকরানি আওয়াজ দিত যে জ্বালানি এসেছে, কেউ থাকলে আসুন আর জ্বালানি ভিতরে রেখে দেন। আগুন জ্বালানোর জন্য যেই লাকড়ি ইত্যাদি আসত তার কথা বলা হচ্ছে, 5-7 ব্যক্তি এসে জ্বালানি ভিতরে রেখে দিত। 2-3 বার এমন হয়েছে যে কাজের জন্য চাকরানি ডাকার পরও কেউ আসেনি। একবার অতিথিশালার জন্য ওপলার একটা বেশ কিছু ওপলা আসে, অর্থাৎ গোবরের জ্বালানি আসে। আকাশে মেঘ ছিল, চাকরানি জ্বালানি ভিতরে রাখার জন্য মানুষকে ডাকে, কিন্তু তার কথার প্রতি কেউ কর্ণপাত করেনি। হযরত মুসলিমত বলেন, আমি দেখেছি, হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু মসজিদে আকসা থেকে কোরআনের দরস দিয়ে ফিরে আসছিলেন। তিনি তখন খলিফা ছিলেন না, কিন্তু ধর্মের জ্ঞান, তাকওয়া এবং চিকিৎসার সুবাদে জামাতে তার এক বিশেষ মর্যাদা ছিল, মানুষের উপর তার সুগভীর প্রভাব ছিল। দরস শেষে তিনি ঘরে যাচ্ছিলেন, চাকরানি আওয়াজ দেয় যে কেউ থাকলে আসুন, বৃষ্টি হতে যাচ্ছে, গোবরের জ্বালানি উঠিয়ে ভিতরে রেখে দেন, কিন্তু কেউ কর্ণপাত করেনি। তিনি যখন দেখলেন যে চাকরানির বা সেবিকার কথার প্রতি কেউ মনোযোগ দিচ্ছে না বা কর্ণপাত করছে না, তিনি বলেন যে ঠিক আছে, আজকে আমরাই কাজ করবো। এই কথা বলে তিনি গোবরের জ্বালানি উঠিয়ে ভিতরে রাখা আরম্ভ করেন। এটি জানা কথা যে ছাত্র যখন শিক্ষককে গোবরের জ্বালানি ওঠাতে দেখবে, সে শিক্ষকের সাথে কি কাজ আরম্ভ করবে, তো তার সাথে রীতি অনুসারে অন্যরাও যোগ দেয় এবং জ্বালানি উঠিয়ে ভিতরে রাখা আরম্ভ করে। তিনি বলেন, আমার মনে আছে 2-3 বার আমি তাকে এমনটি করতে দেখেছি, যখনই তিনি এমনটি করতে যেতেন অন্যরা তার সাথে যোগ দিত। এরপর হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে যে সম্পর্ক ছিল তার দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি বলেন, হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল, তিনি যখন যার পণ্যায় আনন্দিত হতেন, ভালোবাসার সাথে মসীহ মওউদের কথা যখন উল্লেখ করতেন, তখন মির্জা শব্দ ব্যবহার করতেন এবং বলতেন যে আমাদের মির্জার অমুক কথা। প্রারম্ভিক যুগে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কোনো দাবিও করেননি, মসীহ মওউদের সাথে তার যত সম্পর্ক ছিল, তাই তখন থেকেই এই শব্দে তিনি অভ্যস্ত ছিলেন, এ শব্দ ব্যবহার অভ্যস্ত ছিলেন। অনেক নির্বোধ তখন আপত্তি করত আর বলতো যে হযরত মৌলভী সাহেবের হৃদয়ে, নাউজুবিল্লাহ, হযরত মসীহ মওউদের প্রতি শ্রদ্ধাবোধ নেই। হযরত মসীহ ইসলামের যুগে মানুষ সচরাচর খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুকে মৌলভী সাহেব বা বড় মৌলভী সাহেব বলে সম্বোধন করত। মসজিদ মুসলিম বলছেন যে আমি নিজে মানুষের মুখে কয়েকবার এই আপত্তি শুনেছি এবং হযরত মৌলভী সাহেবকে উত্তর দিতেও শুনেছি। একবার এই মসজিদেই মসজিদে আকসা খুতবা দিচ্ছিলেন খলিফা সানি, সেখানে তিনি বলছেন যে খলিফা আউয়াল এই মসজিদে দরস দিচ্ছিলেন, দরস প্রদানকালে তিনি বলেন যে অনেকেই আমার বিরুদ্ধে আপত্তি করে, বলে যে আমি হযরত মসীহ মওউদের প্রতি শ্রদ্ধাবোধ রাখি না, অথচ আমি ভালোবাসা এবং প্রেমের আতিশয্যে এই শব্দ ব্যবহার করি। হযরত মসীহ মওউদ বলছেন যে বাহ্যিক শব্দ দেখা উচিত নয়, বরং সেই সমস্ত শব্দের পিছনে অন্তর্নিহিত যে উদ্দেশ্য থাকে আরেকটা দেখা উচিত, দ্বিপাক্ষিক নিষ্ঠা এবং ভালোবাসার আরেকটি দৃষ্টান্ত তিনি তুলে ধরছেন। হযরত খলিফা আল মাসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর যেমন নিষ্ঠা আন্তরিকতা ছিল তা কারো অজানা নয়। তিনি বলেন তা সত্ত্বেও তার দ্রুত হাঁটার অভ্যাস ছিল না। হযরত মসিহ ইসলাম যখন ভ্রমণে যেতেন খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর সাথে থাকতেন, কিন্তু কিছু দূর গিয়ে হযরত মসিহ ইসলাম যখন দ্রুত হাঁটতেন খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু গ্রামের বাহিরে একটা বট বৃক্ষের নিচে বসে যেতেন। হযরত মসিহ ইসলাম যখন সের বা ভ্রমণ শেষে ফিরে আসতেন আবার তিনি তার সাথে যোগ দিতেন। কেউ হযরত মসিহ মওউদ আলাইহিস সালামকে বলে যে হযরত মৌলভী সাহেব ভ্রমণের জন্য যান না, হযরত মসিহ ইসলাম বলেন তিনি তো প্রত্যেক দিনই যান। তখন তাকে বলা হয়েছে তিনি ভ্রমণের জন্য সাথে যাত্রা করেন কিন্তু এরপর বট বৃক্ষের নিচে বসে যান আর ফেরার পথে সাথে যোগ দেন। হযরত মসিহ ইসলাম এরপর সবসময় হযরত খলিফা আউয়ালকে ভ্রমণের সময় সাথে রাখতেন। তিনি যখন দ্রুত হাঁটতেন আর খলিফা আউয়াল পিছিয়ে থাকতেন, তিনি একটু দাঁড়িয়ে যেতেন এবং বলতেন মৌলভী সাহেব অমুক কথার অর্থ কি? মৌলভী সাহেব দ্রুত এসে তার সাথে যোগ দিতেন এবং হাঁটা আরম্ভ করতেন। এরপর স্বল্পক্ষণ পর মসিহ ইসলাম দ্রুত হেঁটে এগিয়ে যেতেন, কিছু দূর গিয়ে আবার মসিহ ইসলাম দাঁড়িয়ে যেতেন এবং বলতেন মৌলভী সাহেব অমুক কথাটি এমন, বিভিন্ন কথা আলোচনা হতো ভ্রমণকালে। মৌলভী সাহেব ফের দ্রুত হেঁটে তার কাছে পৌঁছে যেতেন আর দ্রুত হাঁটার কারণে নিঃশ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যেত, কিন্তু হযরত মসিহ ইসলাম তাকে সাথে রাখতেন 30-40 গজ। মৌলভী সাহেব পিছিয়ে থাকতেন, মসিহ ইসলাম আবার কোন কথা বলতে গিয়ে মৌলভী সাহেবকে সম্বোধন করতেন, তিনি দ্রুত হেঁটে এসে তার সাথে যোগ দিতেন। হযরত মসিহ মওউদের এমনটি করার পেছনে উদ্দেশ্য ছিল মৌলভী সাহেবকে দ্রুত চলতে অভ্যস্ত করা। দ্রুত চলার অভ্যাস না থাকার কারণে তিনি ধীরে হাঁটতেন। চিকিৎসা পেশা এমন যে প্রায়শ মানুষকে বসে থাকতে হয়, বাইরে কোনো রোগী দেখতে যাওয়ার জন্য বাহন প্রস্তুত থাকে, তাই খলিফা মসিহ আউয়ালের দ্রুত হাঁটার অভ্যাস ছিল না, নতুবা আন্তরিকতা তার মাঝে যে পর্যায়ের ছিল যতটা ছিল তার সম্পর্কে স্বয়ং হযরত মসিহ মওউদ বলছেন যে উম্মতের সবাই যদি নূরউদ্দিন হয়ে যেত কত ভালো হতো। আরেকটি দৃষ্টান্ত যার মাধ্যমে খলিফা আউয়ালের নিষ্ঠা এবং আন্তরিকতা প্রকাশ পায় তা হযরত মুসলিম বর্ণনা করছেন। হযরত খলিফা মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু একবার ক্লিনিকে বসেছিলেন। হযরত মসিহ মওউদ আলাইহিসসালাম দিল্লি অবস্থান করছিলেন, হযরত মীর সাহেব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। সেখানে এত ভয়াবহ হামলা হয় যে ডাক্তাররা বলে যে অপারেশন করানো আবশ্যক। কেউ কেউ বলে যে ইউনানি মেডিসিনের মাধ্যমে অপারেশন ছাড়াও আরোগ্য লাভ হতে পারে, তাই হযরত মসিহ ইসলাম হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুকে টেলিগ্রাম পাঠান যে অবস্থায় থাকুন না কেন চলে আসুন। তিনি কোর্টও পরিহিত ছিলেন না, পয়সাও ছিল না সাথে। তিনি খুব সম্ভব হাকিম গোলাম মোহাম্মদ মরহুম অমৃতসরীকে সাথে নিয়ে সেভাবেই যাত্রা করেন। হাকিম গোলাম মোহাম্মদ সাহেব বলেন আমি ঘর থেকে টাকা পয়সা নিয়ে আসি, কিন্তু তিনি বলেন যে না, নির্দেশ হলো যে অবস্থায় থাকো চলে আসো। সবাই জানে যে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু যেভাবে পূর্বেই বলা হয়েছে ভালো হাঁটতে পারতেন না। মসিহ ইসলাম যখন ভ্রমণে যেতেন তিনি পিছিয়ে থাকতেন। হযরত মসিহ দাঁড়িয়ে জিজ্ঞেস করতেন মৌলভী সাহেব কোথায়, খলিফা আউয়াল পরে এসে তার সাথে যোগ দিতেন নতুবা পিছিয়ে থাকতেন। আবার মসিহ ইসলাম দাঁড়িয়ে অপেক্ষা করতেন যেভাবে ঘটনা আমি শুনিয়েছি। তিনি খুব সম্ভব হাকিম গোলাম মোহাম্মদ সাহেবকে সাথে নিয়ে পায়ে হেঁটে বাটালা উদ্দেশ্যে যাত্রা করেন এবং বাটালা স্টেশন গিয়ে অপেক্ষা করেন। হাঁটার ক্ষেত্রে দুর্বল ছিলেন কিন্তু যেহেতু নির্দেশ এসেছে তাই তখন সেভাবেই হেঁটে বাটালা স্টেশনে পৌঁছে যান। এই ছিল নিষ্ঠা এবং আন্তরিকতা। হাঁটতে তার কষ্ট হতো কিন্তু নির্দেশ পাওয়ার পর বাটালা পর্যন্ত প্রায় 11 মাইল দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করেন। হাকিম সাহেব বলেন যে ভাড়া ইত্যাদির কি হবে। হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেন যে এখানে বসো, আল্লাহ তাআলা নিজেই কোনো ব্যবস্থা করবেন। এটি খোদার উপর তাওয়াক্কুল বা ভরসা আবার নির্ভর করা দৃষ্টান্ত। তখন এক ব্যক্তি আসে এবং জিজ্ঞেস করে আপনি কি হাকিম নুরুদ্দিন, তিনি বলেন হ্যাঁ। গাড়ি সে ব্যক্তি বলে যে গাড়ি আসতে 10-15 মিনিট বাকি আছে, আমি স্টেশন মাস্টারকে আপনার জন্য অপেক্ষা করার অনুরোধ করেছি। আমি বাটালা তহসিলদার, আমার স্ত্রী মারাত্মকভাবে অসুস্থ, আপনি গিয়ে রোগিণীকে একটু দেখে আসুন। তিনি রোগিণী দেখে ব্যবস্থাপত্র লিখে দেন এবং স্টেশনে ফিরে আসেন। সেই ব্যক্তিও সাথে আসে, তহসিলদার সাথে আসে এবং বলে যে আপনি গিয়ে গাড়িতে বসুন, আমি টিকিট নিয়ে আসছি। সে ব্যক্তি সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাসের একটি করে টিকিট কিনে নিয়ে আসে, একই সাথে 50 রুপিয়া নগদ দেয় এবং বলে যে এটি তুচ্ছ হাদিয়া, তা গ্রহণ করুন। তিনি দিল্লি পৌঁছেন, গিয়ে মীর সাহেবের চিকিৎসা করেন, মীর নাসের নবাব সাহেবের চিকিৎসা করেন। হযরত মুসলিমউদ বলছেন যে এটি সত্যিকার তাওয়াক্কুল বা খোদার উপর নির্ভরশীলতা। আল্লাহ তাআলা দেখেন যে আমার বান্দা সত্যিকার অর্থে নির্ভর তাওয়াক্কুল করে কিনা। এই পরীক্ষা করতে গিয়ে হয়তো অনাহারেও রাখতে পারেন। আল্লাহ তাআলা মানুষকে সবসময় পাশ করা আবশ্যক না, অনেক সময় পরীক্ষা হয়, মানুষকে অনাহার যাপনও করতে হয়, মানুষকে উলঙ্গ রাখতে পারেন, মৃত্যুর মুখেও ঠেলে দিতে পারেন, যেন মানুষকে বলা যায় যে আমার এই বান্দা আমার উপর নির্ভর করে। অনেক সময় এমনও হয় যে লেঙ্গট পড়তে হয়, কাপড় ছিঁড়ে টুকরো ঝুলতে থাকে, অনেকে তাকে ভাবে উলঙ্গ দেখিয়ে এলাম করে, অনেকে আক্ষরিক ভাবে এলাম করেন, আর আর অনেকে তাদের অবস্থা দেখিয়ে সাহায্যের প্রেরণা সঞ্চার করেন। কিন্তু যারা সত্যিকার অর্থে তাওয়াক্কুল করে আল্লাহর উপর নির্ভর করে, তারা মানুষের কাছে হাত পাতেন না, আল্লাহ তাআলা নিজেই ব্যবস্থা করেন। কিন্তু যারা খোদার উপর নির্ভর করে, তারা কারো কাছে যান না সাহায্যের জন্য, আল্লাহ তাআলা স্বয়ং মানুষকে পাঠান তাদের অভাব মোচনের জন্য। এটি তাওয়াক্কুলের অনেক বড় একটি দৃষ্টান্ত, যে পদমর্যাদায় তিনি উন্নীত ছিলেন বা উপনীত ছিলেন। খলিফা আল মাসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর যে পদমর্যাদা ছিল, তা ছিল স্বতন্ত্র, অনেক বড় পদমর্যাদা। তিনি আল্লাহর ওয়ালি বা বন্ধু ছিলেন। কিন্তু এটি বর্ণনা করতে গিয়ে অতিরঞ্জনের আশ্রয় নেওয়া উচিত নয়, অর্থাৎ এতটা অতিরঞ্জনের আশ্রয় নিও না বা এমন এমন পর্যায়ে নিয়ে যেও না যেখানে গিয়ে মানুষকে তা বর্ণনার জন্য বাড়াবাড়ি করতে হয়। তাহার সন্তান সন্ততির কেউ কেউ এটি বর্ণনা করতে গিয়ে অতিরঞ্জনের আশ্রয় নিয়েছে, আর কোন কোন লাহোরিরাও এমনটি করে থাকে। কিন্তু যারা লাহোরি তারা তার ভালোবাসায় এমনটি করে না, বরং নিজেদের স্বার্থ চরিতার্থ করা হলো তাদের উদ্দেশ্য। হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে বলেন, সত্য সত্যের বহির প্রকাশ থেকে বিরত থাকা উচিত নয়। হযরত মুসলিম ইসলাম সত্যের বহির প্রকাশ ঘটিয়েছেন, তার মর্যাদাকে উন্নীত করেছেন। হযরত মুসলিম বলেন, নিঃসন্দেহে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ভূয়সী প্রশংসা করেছেন রাদিয়াল্লাহু আনহু। যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মাওলানা নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করেছেন, কিন্তু কুরআন হযরত আবু বকরের সম্মান প্রতিষ্ঠার জন্য নাযিল হয়নি, আর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলহামে কোথাও একথা উল্লেখ করা হয়নি যে আমরা তোমাকে নুরউদ্দিনের সম্মান প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছি। হ্যাঁ, যা সত্য ছিল, যা বাস্তবতা ছিল, তা তিনি প্রকাশ করেছেন। যেমন তিনি বলেন যে উম্মতের প্রত্যেক ব্যক্তি যদি নুরউদ্দিন হয়ে যায় কত আনন্দের বিষয় হতো। কিন্তু এটি একটি সত্য ছিল যা বলা উচিত ছিল, যে কোরবানি করেছে খলিফা আউয়াল কোরবানি করেছেন, সেই কোরবানি বা ত্যাগের কথা না বলা অকৃতজ্ঞতার নামান্তর। তিনি বলেন যে আমার মনে আছে একবার এক রোগী আসে, আর সে বলে যে আমি মৌলভি সাহেবের চিকিৎসা গ্রহণ করেছি, এতে আমার অনেক উপকার হয়েছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন অসুস্থ ছিলেন, কিন্তু তিনি এই কথা শোনার পর উঠে বসে যান এবং হযরত আম্মা জান রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আল্লাহ তাআলা এই মৌলভী সাহেবকে অনুপ্রাণিত করে এখানে এনেছেন। এখন সহস্র সহস্র মানুষ তার দ্বারা উপকৃত হচ্ছে। মৌলভী সাহেব যদি এখানে না আসতেন তাহলে কিভাবে তাদের চিকিৎসা হতো? সুতরাং মৌলভী সাহেবের সত্ত্বাও খোদার অনেক বড় এক অনুগ্রহ, এই হলো কৃতজ্ঞতা। কিন্তু এক্ষেত্রে এটি প্রকাশে তিনি কোন অতিরঞ্জনের আশ্রয় নেননি। খলিফাতুল মসীহ আউয়ালের বিনয়ের পরাকাষ্ঠার উল্লেখ এক সাহাবীর বরাতে মুসলিম করেছেন। এক সাহাবীর ঘটনা বর্ণনা করেন যে একবার মুসলিম ওদের সাথে দেখা করতে আসি, তিনি মসজিদ মুবারকে বসেছিলেন, দরজার কাছে জুতা পরেছিল। সাদা শীতে পোশাক পরিহিত এক ব্যক্তি আসেন, এসে জুতার পাশে জুতার কাছে বসে যান। সাহাবি বলেন, আমি ভাবলাম যে এ হয়তো কোন জুতা চোর হবে, আমি আমার জুতার উপর দৃষ্টি রাখি যে কোথাও নিয়ে পালিয়ে না যায়। তিনি বলেন যে এর স্বল্পকাল পর হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম ইন্তেকাল করেন। আমি শুনেছি তার জায়গায় কোনো অন্য কোনো ব্যক্তি খলিফা হয়েছেন। আমি বয়াতের জন্য আসি। আমি বয়াতের জন্য যখন হাত প্রসারিত করে দেখলাম ইনি সেই ব্যক্তি যাকে আমি আমার অজ্ঞতাবশত জুতা চোর ভেবেছিলাম, আচ্ছা খলিফা আউয়াল। আমি খুবই লজ্জিত হই। তার অভ্যাস ছিল তিনি জুতার কাছে এসে বসে যেতেন। হযরত মসীহ ইসলাম ডাকলে তিনি কিছুটা এগিয়ে আসতেন, এরপর যখন বলতেন যে আজকে মৌলভী নুরুদ্দিন সাহেব আসেননি তিনি আরো কিছুটা এগিয়ে আসতেন। এভাবে বারবার বলার পর তিনি সামনে আসতেন। এ সাহাবি বর্ণনা করেন যে আমি তার সন্তান সন্ততিকেও বলতাম এই মর্যাদা যা তিনি অর্জন করেছেন, এভাবে বিনয়ের মাধ্যমে তিনি অর্জন করেছেন। এ ছিল তার বিনয়, সে ব্যক্তির বিনয়। তিনি জ্ঞান এবং তত্ত্বের পরম মার্গে উপনীত ছিলেন, যিনি ভারতের শীর্ষ পর্যায়ের চিকিৎসকদের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত মসীহ ইসলাম তাকে অসাধারণ সম্মানে ভূষিত করেছেন। কিন্তু এইসব বিষয় তাকে আরো সমধিক বিনয়ী করে তুলেছে। আল্লাহ তাআলা তার পদমর্যাদা ক্রমাগত ভাবে উন্নীত করুন এবং তার নামে নৈরাজ্যবাদীদেরকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দেন, আর আমাদেরকে হযরত মসীহ ইসলামের বাসনা অনুসারে এই নমুনা এবং এই আদর্শ দেখে শিখার তৌফিক দেন। আজকে মরিশাসের বার্ষিক জলসা হচ্ছে। মরিশাসের জামাতে আহমদিয়ার 100 বছর হয়ে গেছে, তারা শতবার্ষিকী উদযাপন করছে। আল্লাহ তাআলা তাদের এই জলসা সকল অর্থে বরকতময় করুন, আর এই শত বছর ভবিষ্যতে উন্নতির ভিত প্রমাণিত, তারা যেন নতুন নতুন পরিকল্পনা হাতে নিতে পারে। সেখানে কিছু রাজ্যবাদীও আছে, আল্লাহ তাআলাদের হাত থেকে জামাতকে নিরাপদ রাখুন, সকল অনিষ্ট থেকে রক্ষা করুন, তাদের এই জলসা এবং অনুষ্ঠান মালাকে তিনি আশিসময় করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم.